শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
স্থানীয় সরকার নির্বাচনেও কেন্দ্র দখলের চেষ্টা, জাল ভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
চার দিন ধরে রানীগঞ্জ আসানসোল শিল্প এলাকায় ধর্মীয় উত্তেজনা দেখা গেছে।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা ইন ২৭ এপ্রিল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুপক্ষের মধ্যকার সন্ধিগ্রাম পানমুনজমে উভয় কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে আজ এক বৈঠকে এই তারিখ নির্ধারণ করা হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা এ পর্যন্ত মাত্র দুবার মিলিত হয়েছেন, প্রথমে ২০০০ সালে এবং পরে ২০০৭ সালে। কিম জং উনের আকস্মিক চীন সফরের মাত্র দিন কয়েক পরে এই আন্তঃকোরীয় শীর্ষ বৈঠকের তারিখ ঠিক করা হয়। চীন বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে কিম তাঁর প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার দূতেরা কিম মুন শীর্ষ বৈঠকের বিস্তারিত বিষয় চূড়ান্ত করার জন্য আগামী বুধবার ৪ এপ্রিল আবার বৈঠকে বসবেন। ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নেওয়ট এক টুইট বার্তায় বলেন যে সর্বাধিক চাপ প্রয়োগের অভিযানই কিম জং উনকে বাধ্য করেছে একাকী থাকার কৌশল থেকে বেরিয়ে আসতে। তিনি বলেন আগামী মাসে দু কোরিয়ার শীর্ষ বৈঠকের ব্যাপারে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। নোবেল পুরস্কার প্রাপ্ত মালালা ইউসুফজাই আজ তাঁর দেশ নিজের দেশ পাকিস্তানে ফিরে গেছেন। প্রায় ৬ বছর আগে সে দেশেই নারী শিক্ষার পক্ষে কথা বলার কারণে কথিত ইসলামপন্থী জঙ্গিরা তার নিজের জেলা সোয়াতে তাঁকে গুলি করে। বর্তমানে ২০ বছর বয়সী শিক্ষার বিষয়ে এই আন্তর্জাতিক সক্রিয়বাদী ইসলামাবাদে অবতরণের কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রী শহীদ খাগানের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর দপ্তরে বিশেষভাবে আয়োজিত অনুষ্ঠানে মালালা বলেন, আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি সত্যি ঘটছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, পদস্থ কর্মকর্তা, বিধায়ক, সুশীল সমাজের সদস্য এবং তরুণ শিক্ষার্থীরা। সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত আবেগজড়িত বক্তব্যে মালালা বলেন, তিনি পাকিস্তানে ফিরে যাবার এবং তার নিজের দেশের মাটিতে পা রাখার স্বপ্ন দেখেছিলেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, আজ হচ্ছে আমার জীবনের সবচাইতে আনন্দের দিন যে আমি ৫.৫ বছর পর আমার নিজের দেশের মাটিতে আজ দাঁড়িয়ে কথা বলছি। ২০১২ সালের অক্টোবর মাসে মালালা স্কুল বাসে বাড়ি ফেরার পথে মুখোশধারী লোকেরা তার মাথায় গুলি করে। ওই কিশোরীকে পাকিস্তানের সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অস্ত্রোপচারের জন্য ব্রিটেনে পাঠানো হয়। নিষিদ্ধ পাকিস্তানি তালেবান এই হামলার পরিকল্পনার দায় স্বীকার করেছে এবং তার উপর আবারও হামলা চালানোর সংকল্প ব্যক্ত করেছে। তারা পশ্চিমী সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য মালালাকে দোষারোপ করে। পাকিস্তান আজ জানিয়েছে তারা যা আফগানিস্তানকে এমন নথিপত্র দিয়েছে যাতে এরকম প্রমাণ রয়েছে যে পলাতক জঙ্গিরা ওই প্রতিবেশী রাষ্ট্রটিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং সামরিক অসামরিক লোকজনের উপর আক্রমণ চালানোর জন্য ব্যবহার করছে। আফগানিস্তানে কীভাবে শান্তি ও স্থিতিশীলতা আনা যায় সে সম্পর্কে একজন পদস্থ আমেরিকান কূটনীতিক অ্যালিস ওয়েলস কয়েকদিন ধরে আলাপ আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার পর পাকিস্তান এই পদক্ষেপ নিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলছেন যে নথিপত্র ইসলামাবাদকে আফগান দূতাবাসের মাধ্যমে পাঠানো হয়। এতে এরকম প্রমাণ রয়েছে যে সোয়াতের একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা আক্রমণের সাম্প্রতিক ঘটনার পরিকল্পনা করে আফগানিস্তান থেকে তৎপর বেআইনি ঘোষিত পাকিস্তানি তালিবান। মুখপাত্র ফয়সাল বলেন, অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়েও আফগান কর্মকর্তাদের কাছে প্রমাণ দেওয়া হয়, যার মধ্যে রয়েছে জামাতুল আহরার নামের আরেকটি সন্ত্রাসী গোষ্ঠী যারা সীমান্তের ওপারে গোপন আস্তানায় রয়েছে। বাংলাদেশে বৃহস্পতিবার ১৩৩টি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে আর এই নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট ও সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
টাঙ্গাইলের সাগরদিঘি ইউনিয়নে ভোট ছিনতাইয়ের সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 10 জন আহত হয়েছে। কুমিল্লায় ভোটকেন্দ্র দখলের অভিযোগে নির্বাচন বর্জন করেছে 3 প্রার্থী। ভোটকেন্দ্রে অনিয়ম ও সহিংসতার কারণে টাঙ্গাইলের সাগরদিঘি ইউনিয়ন ও সুনামগঞ্জ পৌরসভার ভোটের ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 133টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন হয়েছে। ভোর রাত 3টার দিকে টাঙ্গাইলের সাগরদিঘি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে একদল লোক কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে 12 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে কেন্দ্রের পাশের বাড়ির যুবদল কর্মী আব্দুল মালেক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। কুমিল্লার বরুড়া উপজেলার 3টি ইউনিয়নে কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। 3টি ইউনিয়নে বিরোধী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCRকে অন্তর্ভুক্ত করতে মিয়ানমার ইচ্ছে ব্যক্ত করেছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘের একটি নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ধীর হলেও বাংলাদেশ সরকার তার লক্ষ্যে অবিচল আছে বলে উল্লেখ করে তিনি বলেন,
আজকে 100 গেল না, 8000 জায়গায় 200 গেল, এটা আমাদের কাছে মোটেই বড় ইস্যু নয়। 11 লক্ষের মধ্যে আমি যদি 500 বা 1000 বা 5000 কেউ তাড়াহুড়ো করে পাঠিয়ে দেওয়ার পরে কোন একটা সমস্যার ফলে তারা যদি আবার ফিরে আসেন, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা একেবারে বড় ধরনের বাধার সম্মুখীন হবে।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ মিয়ানমারকে রোহিঙ্গাদের প্রথম যে তালিকা দিয়েছিল সে বিষয়ে মিয়ানমার 2 দফায় কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। তিনি বলেন, বাকিদের ক্ষেত্রে তথ্যের ঘাটতি আছে বলে জানিয়েছে মিয়ানমার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দাতাদের কাছে আরও সহায়তা চেয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে রামনবমী উপলক্ষে পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক সংঘর্ষের সূত্রপাত হয়েছিল তার প্রতিক্রিয়া এখনও চলছে এই বৃহস্পতিবারেও। কয়েকটি থানা এলাকায় চলছে কারফিউ। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
4 দিন ধরে রানীগঞ্জ আসানসোল শিল্প এলাকায় ধর্মীয় উত্তেজনা দেখা গেছে। বৃহস্পতিবারও কারফিউ জারি ছিল, শুক্রবার পর্যন্ত বন্ধ রাখছে ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব আর আতঙ্ক ছড়ানো আটকাতেই সরকারের এই ব্যবস্থা। বৃহস্পতিবারও দুপুরে গণ্ডগোল বাঁধে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোলে ঢুকতে গেলে পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ওদিকে দুর্গাপুরে যেতে গিয়ে বাধা পান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পুলিশের মতে এই মন্ত্রী ও নেত্রী গেলে উত্তেজনাই এলাকায় বাড়বে। এদিন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীরা যাতে এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেও পরীক্ষা কেন্দ্রে যেতে পারে সেজন্য পুলিশ অনেক ছাত্রছাত্রীকে নিজেদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। কলকাতা থেকে বিশেষ পুলিশ বাহিনী এবং কয়েকজন সিনিয়র অভিজ্ঞ পুলিশ অফিসারকেও রানীগঞ্জ আসানসোল অঞ্চলে পাঠানো হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অন্তত 50 জন সন্দেহভাজনকে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউলিয়া স্কারপেলকে বিষ প্রয়োগের ব্যাপারে রাশিয়ার আইন প্রয়োগকারী কমিটি ব্রিটেনকে আইনি সহযোগিতা প্রদানের অনুরোধ করেছে। ইউলিয়া ও তার বাবা, যিনি দুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তি করেছেন, রাশিয়ার সার্গেই স্কারপেল ব্রিটেনের সলসবেরি শহরে স্নায়ু গ্যাস প্রয়োগে এ মাসের গোড়ার দিকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অবস্থা এখনও গুরুতর। রাশিয়ার এই কমিটি ব্রিটিশ তদন্তকারীদের বিভিন্ন পদক্ষেপ নিতে বলছে, যার লক্ষ্য হবে সেই বিষ প্রয়োগের পরিস্থিতি নির্ধারণ আর ওই তদন্তের থেকে সুনির্দিষ্ট কিছু বিষয়ের অনুলিপি প্রদান করা। ব্রিটিশ কর্মকর্তারা ওই হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করে বলেছে, এতে স্নায়ু গ্যাস নভিচক ব্যবহার করা হয় যা সবার আগে তৈরি করে সোভিয়েত সামরিক বাহিনী। রাশিয়া অস্বীকার করেছে যে তারা এজন্য দায়ী এবং পাল্টা অভিযোগ করেছে যে রাশিয়ার বদনাম করানোর জন্য এই কাজটি করেছে ব্রিটিশ গোয়েন্দা বিভাগ। ব্রিটেন এই অভিযোগ নাকচ করে দিয়েছে। সোমালিয়ার উত্তরাঞ্চলের একটি মরুভূমির তল্লাশি চৌকি হচ্ছে বন্দরনগরী বোসোসোতে আল শাবাব ও আইসিসের পৌঁছনেতে বাধা দেওয়ার জন্য প্রথম প্রতিরক্ষা ব্যূহ। বোসোসো হচ্ছে আধা স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড রাজ্যের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। এই দুটি উগ্রবাদী গোষ্ঠী শহরটির পূর্ব ও পশ্চিমে শিবির গড়ে তুলেছে এবং মাঝে মাঝেই আক্রমণ চালাচ্ছে, যার মধ্যে রয়েছে গত বছর ওই তল্লাশি চৌকিতে আক্রমণ। দেশটির গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে চাইতে ফ্রন্টল্যান্ড অপেক্ষাকৃত স্থিতিশীল রয়েছে, তবে গত দশক জুড়েই দক্ষিণে আল শাবাব সরকার এবং আফ্রিকি ইউনিয়নের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে আসছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। ভারতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চার দিনের দিল্লি সফরে বিরোধী নেতা নেত্রীর সঙ্গে দেখা করেন। কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে অনেক আঞ্চলিক দলেরই আপত্তি থাকলেও বৃহত্তর স্বার্থে তা করতেই হবে, এমন বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
2014 সালের লোকসভা নির্বাচনে মাত্রই 31% ভোট পেয়েও ক্ষমতায় এসেছিল বিজেপি, বাকি 69% ভোট পেয়েও সেফ অনৈক্যের জন্যই ছত্রভঙ্গ হয়ে যায় বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিন ধরে দিল্লিতে রইলেন অন্তত এক ডজন বিরোধী নেতা নেত্রীকে কেবল এই কথাটুকু বোঝাতে যে বিজেপির প্রতি প্রার্থীর বিরুদ্ধে একজনই প্রার্থী দিন অবিজেপি দলগুলি মিলে, যে রাজ্যে যে দলের শক্তি বেশি সে রাজ্যে গুরুত্ব পাবে সেই দলই। কংগ্রেস সম্পর্কে অনেক দলেরই আপত্তি থাকলেও কংগ্রেসই যে দেশের বৃহত্তম বিরোধী দল সে কথা মনে রাখতে যুক্তি দিয়েছেন মমতা। এক বছর দূরে ভোট, জোট গড়া সলতে পাকানো সবে শুরু। অতীতের জোট সরকারগুলি কিন্তু ছিল স্বল্পায়ু, এবার সেটা এড়ানোর জন্য গোড়া থেকেই ভাবতে হবে বিরোধীদের। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
লেফট ফর ডেড মিয়ানমারস মুসলিম মাইনরিটি শিরোনামে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী হয়ে গেল ওয়াশিংটন ডিসিতে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হলে। রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক তুলে ধরা হয় ওই চলচ্চিত্রে। পরে রোহিঙ্গা সংকট বিষয়ে আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞরা। সেলিম হোসেন ছিলেন সেই অনুষ্ঠানে, বিস্তারিত শোনা যাক তার কাছে।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এলিয়ট স্কুল রোহিঙ্গা বিষয়ে একটি চলচ্চিত্র প্রদর্শন করে। লেফট ফর ডেড মিয়ানমারস মুসলিম মাইনরিটি শিরোনামে করা এই প্রামাণ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হয় ওই এলিয়ট স্কুলের উদ্যোগে। রোহিঙ্গা প্রত্যাবাসনকে প্রিম্যাচিউর বা অপ্রাপ্তকাল মন্তব্য করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ক্রাইসিস অ্যাডভাইজার ম্যাথিউ ওয়েলস বললেন, এখনও প্রতিদিন সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করছে।
I think the idea of repatriation right now is very premature. There are still Rohingya who are crossing from Myanmar into Bangladesh. When I was there in February, I interviewed people who were new arrivals almost every day. There are still scores who cross into Bangladesh. And so there are still abuses happening in Myanmar. We have documented that the military has pursued tactics that have driven people to the point of starvation. And that's why you still see many Rohingya fleeing into Bangladesh. So the idea of returning people at a time where many are still fleeing and where there are still abuses ongoing, I think is premature. That being said, we need to see the root causes start to be addressed so that people could return in the future.
Wells বলেন, মিয়ানমারে এখনো রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন চলছে। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে মিয়ানমার সেনাবাহিনী সেখানে এখনো যেসব রোহিঙ্গা রয়েছেন তাদেরকে সরাসরি না হলেও কায়দা করে বুভুক্ষ রাখার কৌশল নিয়েছে। আমরা সবাই জানি তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল অনেক আগেই। এখন তারা যেসব কৃষি জমিতে ফসল ফলাতো সেগুলোও ধ্বংস করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী, ফলে না খেয়ে মরবার আগে তারা বাংলাদেশে পালিয়ে আসছে। রোহিঙ্গাদের জন্য প্রত্যাবাসনের বিষয়টি ভাবার আগে সেখানে গিয়ে তারা কি করবে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের জন্য প্রত্যাবাসনের পরিবেশ আগে সেখানে সৃষ্টি করতে হবে। গত 6-7 মাসে সেখানে যা যা ঘটেছে সবকিছুর দায় নিতে হবে মিয়ানমার সেনাবাহিনীকে। তারপর সেখানে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করবার কথা ভাবা যেতে পারে এবং তারপরই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে। ম্যাথিউ ওয়েলস কিছুদিন আগেই কক্সবাজারের শরণার্থী শিবির সফর করেছেন, কি দেখেছেন সেখানে এমন প্রশ্নে তিনি বলেন,
Now have more than 670,000 men, women and children who have fled from Myanmar to Bangladesh since the 25th of August. combined with Rohingya who were there before, it's almost 900,000 who are now in the Cox's Bazar region of Bangladesh. So the needs in terms of humanitarian needs are enormous, in terms of access to clean water, in terms of healthcare. So there's a lot that needs to be done, especially in anticipation of the coming monsoon season, which is likely to make the situation far worse. So more needs to be done from the authorities there and from the international community to help prepare to ensure that what has been a human
25 আগস্টের পর থেকে 680,000 এবং এর আগে আরো 2.5 লাখ মিলে মোট 9 লাখ শরণার্থী কক্সেস বাজারের বিভিন্ন শিবিরগুলোতে অমানবিক জীবনযাপন করছে। এই মুহূর্তে তাদের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে মানবিক সহায়তা, দরকার পরিষ্কার পানি, স্বাস্থ্যসেবা। বর্ষা শুরু হওয়ার আগেই তাদের থাকার জন্য ভালো ব্যবস্থা দরকার। এর আগে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন এবং রোহিঙ্গারা কিভাবে মানব পাচারের অংশ হয়ে পাচারকারী চক্রের শিকার হয় তার উপর ওই চলচ্চিত্র প্রদর্শন করা হয়। লেফট ফর ডেড, মিয়ানমারস মুসলিম মাইনরিটি নামের ওই প্রামাণ্য চলচ্চিত্রে কয়েক দশকের সামরিক শাসনের পর সম্প্রতি মিয়ানমারের গণতন্ত্রায়নের প্রয়াস এবং নানা সংস্কারের উল্লেখ করা হয়। বলা হয় ওই সংস্কারের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর।
Except for those in a fenced-off ghetto away from the center of town. Fear and distrust of the Rohingya is commonplace. Some Buddhists in Myanmar fear a Muslim population boom and see the Rohingya as illegal immigrants from Bangladesh, hell-bent on taking over their country and threatening its Buddhist identity. A small number of Rakhine Buddhists also lost their homes in the 2012 fighting. And we headed to the fairly well...
চলচ্চিত্রটিতে তুলে ধরা হয় কিভাবে পাচারের শিকার হয়েছিল সেই বিষয়টি। 2012 সালে তিন মুসলিম পুরুষ এক বৌদ্ধ নারীকে গণধর্ষণ ও হত্যা করবার পর ওই ঘটনা ঘটে। রাখাইনে মুসলিম বৌদ্ধ যুদ্ধ চলে, বহু মানুষ নিহত হয় তখন। পরে হাজার হাজার রোহিঙ্গা রাখাইন ছেড়ে পালিয়ে যায়, আশ্রয় নেয় বিভিন্ন শরণার্থী শিবিরে। সেসব রোহিঙ্গাদের অনেকেই শিকার হয় পাচারকারী চক্রের, যাদের নৌকায় এবং জাহাজে থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।
Vice News obtained a recorded phone call between an activist in Yangon and a trafficker implicating the Myanmar Navy and military officials in taking bribes to allow trafficking.
Rakhine Rohingya nidhonke tokhon thekei jatigoto shuddhi obijan hisebe niye Myanmar kaaj chalate thake, jar chorom prokash ghote 2017 saler 25 august theke. Arakan Rohingya Salvation Army ba ARSA namer ekti jongi songothon একটি পুলিশ স্টেশনে হামলার পর মিয়ানমার সেনাবাহিনী শুরু করে রাখাইনে মুসলিম নিধন অভিযান, যার কবলে হাজার হাজার রোহিঙ্গা নারী পুরুষ প্রাণ হারান এবং সেই থেকে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করে। ম্যাথিউজ বলেন, মিয়ানমারে রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিধন অভিযানের মূল হোতা দেশটির সেনা নেতৃত্ব।
The military leadership who has driven this campaign, who bear the greatest responsibility for the crimes that have been committed, and ultimately there need to be criminal investigations and prosecutions into senior officials who have spearheaded and carried out this
campaign. তিনি বলেন, আমি মনে করি শীর্ষ সেনা নেতৃত্বকে মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের তদন্ত করা প্রয়োজন এবং তাদের বিচার করাও প্রয়োজন। বার্মার টাস্ক ফোর্স সদস্য রবার্ট ম্যারো তার বক্তব্যে বলেন, মিয়ানমারে জাতিগত পরিচ্ছন্নতার নামে যে গণহত্যা হয়েছে তা কোনো সংজ্ঞার মধ্যেই পড়ে না। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানে যেভাবে মানুষ নিহত হয়েছে তা
অবর্ণনীয়। Would be just appalled by in Buddhist terms or a Christian or Jewish or Muslim or anything else. You know, how do you take a 5-year-old kid and throw him into a burning building? How do you take an old man or woman, throw them into a burning building? How do you bayonet a baby?
তিনি বলেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান যেই হন না কেন, যে ধর্মই পালন করুন না কেন, কিভাবে একজন 5 বছরের শিশুকে হত্যা করা যায়, কিভাবে মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারেন, একজন বয়স্ক নারী বা পুরুষকে কিভাবে আপনি পুড়িয়ে দেন, কিভাবে একজন শিশুকে পোড়ায়, সেখানে এই অবস্থা এখনো চলছে প্রতিদিনই। এই সংকট খুব সহজে সমাধান হবার
নয়।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অধ্যাপক ডক্টর ক্রিস্টিনা ফিঙ্ক। ডক্টর ফিঙ্ক বলেন,
I don't know what Aung San Suu Kyi's motivations are, Certainly this is an issue that risks her losing support of people in the country if she comes out with a position that's quite far from where the people are now. That said, she's a leader. She's a moral leader.
সুচির চিন্তা কি তা আমি জানি না। এটি এমন একটি বিষয় যার কারণে তার সমর্থন কমে যাবে। মিয়ানমারের মানুষ মুখ ফেরাবে সুচির প্রতি। তিনি আগে যেসব কথা বলতেন তা থেকে তিনি অনেক সরে এসেছেন। তাই মিয়ানমারের জনগণ মুখ ফেরাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। সুচির বাবা জেনারেল অং সাং বার্মার জর্জ ওয়াশিংটন নামে পরিচিত ছিলেন, আর তারই কন্যা হয়ে মিয়ানমারের নেত্রী অং সাং সুচি কোনো ভালো পদক্ষেপ নিচ্ছেন না কেন, সেটি একটি প্রশ্নের বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রবার্ট ম্যারো বলেন, বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যারা যান তারা ফিরে আসেন এবং তাদের দুরবস্থার কথা বর্ণনা করেন। January 23 থেকে প্রত্যাবাসন হওয়ার কথা ছিল কিন্তু তা হচ্ছে না। যারা ফিরে এসেছেন তারা বলছেন শিবিরে থাকা প্রায় সব রোহিঙ্গারই বক্তব্য হচ্ছে মিয়ানমারে ফেরত পাঠানো ঠিক হবে না।
Almost unanimous opinion of the refugees was, look, rather than force us to go back, just send your air force and bomb us. We would rather die here, because at least here, people will pray for us. We'll get a Muslim funeral service. If we go back there, we're going to be thrown into a burning house. We're going to be thrown into a river, thrown into an unmarked grave. We don't want to have that. We'd rather die here. So you can't even imagine the depth of those feelings.
তারা ফিরে যেতে চান না। তারা বলেন, আমাদের উপর বরং বিমান হামলা করে মেরে ফেলুন, আমরা এখানেই মরব। এখানে অন্তত মানুষ আমাদের জন্য দোয়া করবে, মুসলমানরা আমাদেরকে কবর দেবে, কিন্তু ফিরে গেলে তারা আমাদেরকে পুড়িয়ে মারবে, নদীতে ফেলে দেবে, আমরা তা চাই না। তার চেয়ে এই দেশেই মরতে চাই, বাংলাদেশেই মরতে চাই। তাহলে ভাবুন তাদের অনুভূতির কি গভীরতা। কেনিয়ার নাইরোবি থেকে এমা ডেরাসো ডেহলে ওয়াশিংটনে একটি সেমিনারে এসেছেন। রোহিঙ্গা বিষয়ক ওই চলচ্চিত্র প্রদর্শনীতেও তিনি এসেছিলেন। রোহিঙ্গা শরণার্থীর অবস্থা বা এই সংকট সমাধানে কি করা যায় সে সম্পর্কে জানতে চাইলে তিনি ইতিবাচক মন্তব্য করলেন। বললেন, বিশ্বের সকল দেশের ঐক্য প্রয়োজন রোহিঙ্গা সংকট নিরসনে।
ইন বাংলাদেশ উই নিড মোর কান্ট্রিজ টু বি ইনভলভড টু ইনশিওর দ্যাট উই ক্যান অল কান্ট্রিজ টু কাম টুগেদার এন্ড ইনশিওর দিস ক্রাইসিস আস will be sorted out, because if we leave it to Bangladesh, then nothing will be solved at the end of the day. That's why we have like United Nations.
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ, আফ্রিকার সকল দেশকে শক্তভাবে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে। এই সংকটের সমাধান অবশ্যই হবে বলে আমি বিশ্বাস করি। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এলিয়ট স্কুলের গ্যালারি 102 এর কিউরেটর এবং কোচেয়ার লাইলা সাদের সঞ্চালনায় ওই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক ডক্টর ক্রিস্টিনা ফিঙ্ক, বার্মা টাস্ক ফোর্স সদস্য রবার্ট ম্যারো এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ম্যাথিউ ওয়েলস।
কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকরা সেখানকার পরিষেবা নিয়ে হতাশ। পর্যটকদের সঙ্গে কথা বলে এমন তথ্যই জানতে পেরেছেন বর্তমানে কাশ্মীরে অবস্থান করা কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়।
ভারতবর্ষের অন্যতম নৈসর্গিক দৃশ্য যেখানে অবস্থান করছে ভৌগোলিক মানচিত্রে ভূস্বর্গের দেশ অর্থাৎ জম্মু কাশ্মীর, আমরা রয়েছি কাশ্মীরের শ্রীনগরে। শ্রীনগরের মালবার হোটেলের আশেপাশের আমরা পর্যটকদের মুখোমুখি হয়েছিলাম। আমি প্রথমেই চলে যাব কলকাতা থেকে এসেছেন একজন বাঙালি পর্যটক দিলীপ আইচ, তার কি অনুভূতি এই ভূস্বর্গের দেশে কাশ্মীরে বেড়াতে এসে?
আমি এবার প্রথমেই কাশ্মীরে আসলাম, প্রথমবারই আসার পরে আমি এখানে যেটা এসে প্রথমেই ফিল করলাম যে প্রশাসন বড় মানে পর্যটকদের প্রতি অতটা ওয়াকিবহল নয়। কারণ আমরা যেখানেই আসছি বা যাচ্ছি সেখানে একটু নিরাপত্তা, তারপরে পুলিশ প্রশাসনের সাথে যে আমরা একটু সাহায্য নেব কোনো জায়গায়, হেল্প ডেস্ক বা সেই ধরনের কোনো কিছুই কোনো জায়গায় কিছু নেই, সব কিছুই যেন একটু ছন্নছাড়া টাইপ। ব্যক্তিগতভাবে একটু ভয়ও, ফ্যামিলি নিয়ে আসলে, সাথে তো নিশ্চয়ই বাচ্চা এরাও আছেন, নিয়ে আসলে একটু ভয় তো লাগেই। তারপরে যেটা দেখি যে এখানে যেখানেই যাই সেখানেই দেখি সবচেয়ে এই মানে যারা জিনিস বিক্রি করেন ব্যাপারীরা, তারা ভীষণভাবে আমাদের ছেঁকে ধরছেন। এবার আমরা তাদের কোনো দরদম কিছু নেই, তারা যে কোনোভাবেই একেবারে দিচ্ছে, কেউ 500 চাইছে সে দেখছি 200 টাকায় দিয়ে দিচ্ছেন। এইসব ব্যাপারগুলোতে আমরা যারা পর্যটক আসি আমরা ভীত সন্ত্রস্ত, এবং এইগুলো যদি একটু নজর দেওয়া হয় যাতে আমরা না ঠকি, কারণ পরবর্তীকালে আমি হয়তো একটু বার্গেনিং করলাম, আমার হয়তো পরিবার করলো না, আরো আমার মতো আরো যারা পর্যটক আসছেন তারা ভীষণভাবেই ডিপ্রাইভ হতে পারেন।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরো একজন পর্যটক এসেছেন, সোমা আইচ, তিনিও কলকাতা থেকে এসেছেন, পেশায় শিক্ষয়িত্রী।
ভূস্বর্গ বলে পরিচিত যে জায়গা, সেখানে এসে প্রাকৃতিক সৌন্দর্যে আমরা মুগ্ধ সত্যি, কিন্তু পর্যটকদের প্রধান আশা থাকে যেখানে আমরা আসছি সেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু আমাদের পরিষেবা পাওয়া। এখন পরিষেবা ব্যাপারটা যদি সঠিকভাবে আমরা না পাই, আমরা আবার ফিরে গিয়ে যাদের আসতে বলবো তাদের আমরা একটু দ্বিধাগ্রস্ত হব যে তুমি ঠিকঠাক পরিষেবা পাবে কিনা। কারণ এখানে এসে সব প্রধান সমস্যা আমরা পড়েছি, প্রথম কথা জল নিয়ে, জলের পরিষেবা এখানে ভালো নয়, খুবই অসুবিধা হচ্ছে আমাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে ইলেকট্রিসিটি, যেটা সেটাও পর্যাপ্তভাবে সব জায়গায় আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে পরিষেবার দিকে যদি আরেকটু নজর দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়।
ভূস্বর্গের দেশে সবসময় বেড়াতে আসছে আমরা দেখতে পাচ্ছি বাঙালি পর্যটকরা, রয়েছেন কলকাতা থেকে আর একজন সুমিত সাহা। আপনার কেমন লাগলো ভূস্বর্গের দেশে এসে?
আমার খুব ভালোই লেগেছে, কিন্তু পরিষেবার একটু অভাব আছে, আর জলের ব্যবস্থাটা খুবই খারাপ। ঠান্ডার জায়গা, একটুখানি গরম জল খরম জল না পেলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে।
আমরা জেনে নেব কলকাতা থেকে আমাদের আরেকজন পর্যটক এসেছেন, কৃষ্ণ গোপাল দাস।
অনেক আশা নিয়ে এই ভূস্বর্গ কাশ্মীর দেখতে আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম প্রশাসনের খুব অভাব, এবং যে কোনো জায়গায় যে কোনো জিনিসের দাম সঠিক আমরা কিছুতেই বুঝতে পারছি না। কারুর কাছ থেকে ঘোড়াতে চড়তে গেলে 700 নিচ্ছে, কারুর কাছে 500 নিচ্ছে, এবং তারা যা বলছে তারা যেভাবে আমাদের বোঝাচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি, কোনো সঠিক কিছু আমরা বুঝতে পারছি না।
ভূস্বর্গের দেশে বেড়াতে আসা একটা ভালো লাগা নিয়ে, সেই ভালো লাগার উত্তাপ ফিরে যাওয়ার পরে কতটা থাকবে সেই নিয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে। আমরা আরেকজন পর্যটককে পেয়েছি, সেও পেশায় শিক্ষক, কল্লোল সেনগুপ্ত।
কাশ্মীরটা আমার প্রথম আসা, অনেক আশা নিয়ে আসা। এখানে এসে যেটা সবচেয়ে বেশি আমি ফিল করেছি সেটা দীর্ঘদিনের সমস্যা, ভারত স্বাধীনতা পাওয়ার পর থেকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের যে একটা রাজনৈতিক এবং কূটনৈতিকগত সমস্যা চলছে দীর্ঘদিন, দীর্ঘ সময় ধরে, সেটা আমি বেশ ভালো মতো বুঝেছি। কারণ এখানে যারা স্থানীয় মানুষ, যারা বিক্রেতা, তারা বলেছেন আড়ালে আবডালে যে পাকিস্তান নিয়ে কোনো রকম এখানে আলোচনা করা যাবে না, ভারত পাকিস্তান সমস্যা নিয়ে বা ভারত পাকিস্তানের রাজনৈতিক সমস্যা নিয়ে। এটা একটা খারাপের জায়গা লাগলো, কেননা পাকিস্তান নিয়ে কোনোরকম মন্তব্য করা, খারাপ হোক ভালো হোক, সেটা সম্ভব নয়।
এখানকার স্থানীয় মানুষরা, হোটেলে যারা পরিষেবা দেন, যেসব কর্মচারীরা রয়েছেন, তারা বারংবারই বলে দিচ্ছেন যে আপনারা এই সময়টা খুব বাজে সময় এসেছেন, সেটা যেমন সত্যি, আর সবসময় একটা আতঙ্ক, ভয়ভীতির মধ্য থেকে ভালো লাগাটাকে কীভাবে আমরা নিজেদের মধ্যে নেব সেই জায়গায় একটা সংশয় থেকেই যাচ্ছে। পরমাশের খোসরায় শ্রীনগর থেকে, ভয়েস অফ আমেরিকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যুক্তরাজ্যের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবা বৃদ্ধির কারণে যে সমস্ত মানুষ সহজে চিকিৎসা সেবা পাচ্ছে না, তাদের সহায়তায় জর্জিয়ার ক্লার্কস্টনে দুজন ডাক্তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। 5 বছর আগে ক্লার্কস্টন কমিউনিটি বা ক্লার্কস্টন কমিউনিটি শাহ কমিউনিটি হেলথ সেন্টারের মাধ্যমে তারা নিম্ন আয়ের মানুষের চিকিৎসা দিচ্ছেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক সালে দামিকের প্রতিবেদন থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ ও জয়তি দাশগুপ্ত।
যে সমস্ত রোগীদের স্বাস্থ্য বিমা নেই, জর্জিয়ার এই ক্লিনিকটিতে স্বেচ্ছাসেবী ডাক্তাররা 24 ঘন্টা ধরেই সেবা দিয়ে যাচ্ছেন তাদের। জয়তি, আপনি জানেন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য বিমা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বহু বছর ধরে হয়েছে, বিশেষ করে নির্বাচনের আগে হয়ে থাকে, এটা নিয়ে প্রতিজ্ঞা করেন রাজনীতিবিদরা, কিন্তু সেরকম করে কিন্তু স্বাস্থ্য বিমা পাওয়া যায়নি, যার কারণে অনেক যারা স্বল্প আয়ের মানুষ তারা সমস্যার মধ্যে রয়েছেন। তো যাই হোক, ভয়েস অব আমেরিকার প্রতিবেদক সালে ডেমিগার, তিনি জর্জিয়ার ওই ক্লিনিকটি পরিদর্শন করেছেন এবং তিনি দেখেছেন হাসপাতালে কিভাবে স্বল্প আয়ের লোকদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসপাতালটির সভাপতি ও সহ প্রতিষ্ঠাতা ফার্মাসিস্ট সাইদ রায়েস জনসাধারণের জন্য ভীষণ জরুরি বিষয় নিয়েই কাজ করছেন। ফার্মাসিস্ট সাইদ রায়েস বলছিলেন,
The refugees who are coming here, they are provided refugee aid for about 8 months, and after that they're on their own. A lot of them, and you can see, they can't really speak English.
তিনি বলছিলেন যে যে সমস্ত শরণার্থীরা এখানে আসেন তাদের প্রায় 8 মাসের মতো সহায়তা দেওয়া হয় এবং এরপর সবকিছুর দায়িত্ব কিন্তু তাদের নিজেদেরই। এদের অনেককেই যাদের আপনি দেখছেন ইংরেজিতে লিখতে ও বলতে পারে না এবং এদের কাছে আপনি আশা করেন চাকরি জোগাড় করে তার মাধ্যমে এরা স্বাস্থ্য বিমা জোগাড়ের ব্যবস্থা করুক কিংবা নিজেরাই এটা কিনুক, এটা একেবারেই অসম্ভব। রবিবার প্রতি 4 ঘন্টায় আমরা 70 থেকে 75 জন রোগী দেখি।
হ্যাঁ, ঠিকই বলছিলেন ফার্মাসিস্ট সাঈদ রায়াস, কারণ এই সমস্ত লোকরা যারা শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গা থেকে, স্বভাবতই ইংরেজি তাদের মাতৃভাষা নয় অনেকেরই এবং ইংরেজিটা তারা সেভাবে বলতে পারেন না, এবং এই সমস্ত লোকদের কাছে আশা করাও ঠিক না এটা যে তারা খুব সহসাই চাকরি নিয়ে নেবেন এবং সেখান থেকে তারা স্বাস্থ্য বিমা কিনতে পারবেন। ডাক্তার গুলশান হাজরি এবং রায়ুস প্রায় 35 বছর ধরে তারা ডাক্তারি পেশায় আছেন। 2013 সাল থেকে তারা বিনামূল্যে চিকিৎসা সেবার ধারণা নিয়ে এসেছেন। ডাক্তার গুলশান হাজরি বলছিলেন,
It took us almost a year to put the bylaws, to put the paperwork together, to get our 501c, to put a board together.
তিনি বলছিলেন যে একটি বছর লেগেছে প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করে আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে। এর আরো একটি বছর আমরা ব্যয় করেছি এই জায়গার পেছনে যেখানে আমরা কাজ শুরু করতে পারবো।
অনেক রোগী খুব সামান্য ইংরেজি বলতে পারেন, অনেকে পারেন না, এই কারণে এই ক্লিনিকে সবসময় কিন্তু অনুবাদকদের সাহায্য নিতে হয়। ডক্টর সাঈদ রায়েস বলেন,
So we have staff who speak several languages, like for example Dr. Harji herself speaks 6 languages. I can handle 3 or 4. And then we have other staff.
আমাদের কর্মীরা বেশ কয়েকটি ভাষায় কথা বলে, যেমন ধরুন ডাক্তার হাজরি নিজেই 6টি ভাষায় কথা বলেন, আমি নিজেই 3 থেকে 4টি ভাষা পারি। এছাড়াও আমাদের অন্য কর্মীরা রয়েছে, মেডিকেলের ছাত্ররা বার্মিজ রোহিঙ্গা ভাষায় বলতে পারে, এছাড়াও রয়েছে আরবি ভাষার অনুবাদক। এসব কিছুর পরেও আমাদের ফোনে অনুবাদের সুযোগ রয়েছে।
এর পাশাপাশি আবার ক্লিনিকের মাধ্যমে রোগ প্রতিরোধকারী স্বাস্থ্যসেবা এবং কম খরচে ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন প্রদান করা হয়।
প্রাইমারি কেয়ার ডাক্তার ফরহাদ শিরিন বলছিলেন,
We offer, mammogram, we offer other, tests and immunizations, and we also provide free medications to people who have...
তিনি বলছিলেন যে আমরা ম্যামোগ্রাম করে থাকি, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা, টিকা প্রদান এগুলোও করি। এছাড়াও ওষুধও রোগীদের দিই যদি তা আমাদের সংগ্রহের মধ্যে থাকে, না হলে এমন সব ফার্মেসিতে পাঠাই যেখানে তারা কম খরচায় এই ওষুধগুলো পেতে পারে।
অনেক রোগীর জন্যই এই ক্লিনিকটি একটি অপরিহার্য রক্ষা কবচ হিসেবে কাজ করে। এই ক্লিনিকে আসা রোগী মাইকেল বলছিলেন,
Insurance is so high right now and a lot of people can't afford insurance. We need more places like this.
তিনি বলছিলেন যে স্বাস্থ্য বিমা এখন এত ব্যয়বহুল হয়ে গেছে যে অনেক মানুষ এটা কিনতে পারে না, তাই এ ধরনের ক্লিনিকের প্রয়োজন কিন্তু আরো অনেক বেশি রয়েছে।
হ্যাঁ, আরেকজন রোগী সাবিরা খুদাইরি বলছিলেন, আমার ছেলে মেয়ে আছে কিন্তু আমরা অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করছি, আমি নিজেই অসুস্থ, আমার স্বামী বয়স্ক অসুস্থ, কাজ করতে পারে না, আমাদের বাসা ভাড়া দিতে হয়, এই কেন্দ্র আমাদের অনেক সহায়তা দেয়। ডাক্তার নার্সরা চমৎকার বন্ধুর মত। হ্যাঁ, সত্যি এরকম ক্লিনিকে নিশ্চয়ই লোকরা আসতে খুব
আগ্রহী
এবং তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। অতি জরুরি স্বাস্থ্য সেবার পাশাপাশি রোগীরা বলেছে এই ক্লিনিকটি যেন নৈতিক শিক্ষার একটি স্থান, যেখানে তাদের ভাষায় যত্নশীল মরুদ্যানের মতো, এবং সেখানে স্বল্প আয় সম্পন্ন রোগীরা প্রতিদিন তাদের কষ্ট থেকে মুক্তি পাচ্ছে।
এখন শুনবেন আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ, উপস্থাপন করছেন শাগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর মারিয়াম পারভিনের সঙ্গে। তিনি মেরিল্যান্ড রাজ্যের মনগোমেরি কাউন্টিতে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে দুটি প্রতিষ্ঠানে কাজ করেন। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর মারিয়াম পারভিন, প্রথমেই আপনাকে স্বাগত জানাই নারী কণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগত।
আপনি একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। আপনি বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ এবং এখানে যুক্তরাষ্ট্রে মিশিগানে ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আপনি মানসিক রোগ বিষয়ে কোথায় পড়াশোনা করলেন?
মানসিক বিষয়ে আমার মেইন ট্রেনিং হচ্ছে হাওয়ার্ড ইউনিভার্সিটি হসপিটাল, ওয়াশিংটন ডিসি। ওখানে আমি একটা 4 বছরের রেসিডেন্সি কমপ্লিট করেছি এবং এটাই আমার আমেরিকাতে সাইকিয়াট্রি ট্রেনিং।
আচ্ছা, আপনি হাওয়ার্ড ইউনিভার্সিটি সম্পর্কে আরেকটু বলবেন, ওখানে আপনি যে প্রশিক্ষণ লাভ করেছেন?
হাওয়ার্ড ইউনিভার্সিটি হসপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসির একটা ওয়ান অফ দ্য বিগ ইউনিভার্সিটিজ এবং এখানে প্রথম দিকে মানে আফ্রিকান আমেরিকানদের জন্যই এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এখন এটা ইন্টারন্যাশনাল, সব দেশের ছেলেমেয়েরাই কাজ পড়ালেখা করেন। আমার এখানে অ্যাপ্লাই করার প্রধান কারণ ছিল যে আমি বিবাহসূত্রে আমার হাজব্যান্ডের সাথে আমেরিকাতে এসে এই শহরে কাজ করি, ওর যেহেতু এখানে কাজ করতে হয় অতএব আমার সুবিধার জন্য আমি এখানে অ্যাপ্লাই করি এবং অ্যাডমিশন পেয়ে যাই।
আচ্ছা, মানসিক রোগের চিকিৎসা পেশা হিসেবে বেছে নেওয়ার ব্যাপারে আপনি কিভাবে অনুপ্রাণিত হলেন?
আসলে যখন ডাক্তার অনুপ্রেরণা ছিল তখন মেইন উদ্দেশ্য ছিল কি যে মানুষের সেবা করব। সে আমি শিক্ষক হয়ে হতে পারতাম, তো ভাগ্যচক্রে আমি ডাক্তার হয়ে গেলাম। এখন ডাক্তার হওয়ার পরে দেখলাম যে আমি তো সেবাই করতে চাই, কিন্তু এমন একটা সাবজেক্ট আমাকে পছন্দ করতে হবে যেখানে আমার হাতে মানুষ না মরে। আমি খুব সেন্সিটিভ, আমি মানুষের মৃত্যু, যদিও আমি ডাক্তার কিন্তু মৃত্যুটা একটু দেখতে চাই না। তখন চিন্তা করে দেখলাম যে না, সাইকিয়াট্রি একটা, এমনি আমি মানুষের কথা বলতে খুব পছন্দ করি, আমি মানুষের সাথে যোগাযোগ সূত্র মনে হয় তাড়াতাড়ি গঠন করতে পারি, ওই জন্য সবসময় পছন্দ করতাম। কিন্তু যখন বাংলাদেশে পড়েছিলাম তখন সাইকিয়াট্রি সম্বন্ধে অত জানতাম না, ওই জন্য এই দেশে যখন আসলাম তখন আমার হাজবেন্ড মেডিসিনে কাজ করতেন এবং দেখতাম যে রাত্রেবেলা কল করতো এবং ওর সবসময় পেশেন্ট মারা যাচ্ছে, ইন্টেনসিভ ইউনিটে কাজ করতো। তো তখন দেখে বুঝলাম যে না, এই মেডিসিনের ইন্টেনসিভ ইউনিটে কাজ করা যাবে না, আমাকে এমন একটা স্বাস্থ্য কাজ করতে হবে যে আমার হাতে পেশেন্ট মরবে না। তো এখান থেকে অনুপ্রাণিত হয়েছে, আর কোনো অনুপ্রাণনার কারণ নেই।
আচ্ছা, আপনি বর্তমানে মেরিল্যান্ড রাজ্যে দুটি চিকিৎসা কেন্দ্রে সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছেন, ওই প্রতিষ্ঠান দুটি সম্পর্কে এবং আপনার দায়িত্ব সম্পর্কে একটু বলবেন।
হ্যাঁ, আমি মেরিল্যান্ডের বেথেস্ডায় একটা মেন্টাল হেলথ ক্লিনিক আছে, একেবারে কর্নারস্টোন মনগোমেরি, এখানে অ্যাজ এ স্টাফ সাইকিয়াট্রিস্ট আজকে 16 বছর ধরে কাজ করছি এবং গত বছর দুয়েক এখানে একটা ফ্রেশ স্টার্ট রিকভারি, একটা মাদকাসক্ত একটা অর্গানাইজেশন হয়েছে, আমি তার মেডিকেল ডিরেক্টর হিসেবে জয়েন করেছি আজকে 2 বছর। এবং এখন আমার মানসিক রোগী তো অনেক রকমই হয়, জীবনের প্রথম কত বছর 10-15 বছর এই সাইকিয়াট্রির স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এগুলো অনেক অনেক পড়ালেখা করেছি, অনেক পেশেন্ট দেখেছি, কিন্তু এখন আমার একটু দৃষ্টিভঙ্গিটা এই মাদক বা অ্যাডিকশন শাস্ত্রের প্রতি একটু আমি ইন্টারেস্টেড হয়েছি। এবং এখন এই একটা যে এখানে আমি কাজ করি ওখানে আমি ওদের মেডিকেল ডিরেক্টর হয়েছি বলেই আমি জায়গাটা প্রথম থেকে জড়িত, তো জন্য ওদের জন্মলগ্ন থেকে একটা প্রতিষ্ঠান গড়ার যে আনন্দ সেটা পেয়েছি এবং এখন আমি ওখানে কাজ করি এবং ওদের উত্তরোত্তর উন্নতি হচ্ছে। আর অন্য জায়গায় যেখানে কাজ করতাম সেখানে প্রধানত স্কিজোফ্রেনিয়া, বাইপোলার এবং মাদক ছাড়া অন্যান্য যে মানসিক রোগগুলো সেখানে সেই সমস্ত পেশেন্ট আসতো, কিন্তু ওই জায়গায় একটা বিশেষত্ব ছিল, সেটা ছিল যে ওইখানকার প্রতিটা পেশেন্টকে আমাদের কাজ করাতে হবে, এটাই ছিল ওইখানকার গোল। এই জন্যই আমি কখনো প্রাইভেট প্র্যাকটিস করতে চাইনি, কারণ এখানে একটা এরকম অর্গানাইজেশন যেখানে মেইন গোল হচ্ছে যে মেন্টাল ইলনেস হলে তোমার যে তুমি কাজ করতে পারবে না তা না, এবং যখন মানুষ ওরা মানে সিমটোম্যাটিক, ওরা মানে ভয়েস শুনছে এবং খুব অ্যাংজাইটি, তাও ওদেরকে ওদের কর্মক্ষমতা বাড়াবার জন্য অনেক রকম প্রোগ্রাম আছে এবং আমি ওই প্রোগ্রামগুলোর প্রতি খুব আসক্ত ছিলাম। এবং যখন আমার রেসিডেন্সি ট্রেনিং হয় তখন আমি সবসময় মনে করতাম যে না, এরকম একটা জায়গায় কাজ করব যেখানে একটা মাল্টিডিসিপ্লিনারি ইউনিটের সাথে আমি কাজ করতে পারবো, কারণ সাইকিয়াট্রি একটা এমন জিনিস যে মানসিক রোগীকে একটা সাইকিয়াট্রিস্ট খুব ডিফিকাল্ট তাকে ভালো করা, কারণ একজন যখন মানসিক রোগ আক্রান্ত হয়ে যায় তার তখন অনেক সাহায্যের প্রয়োজন, তার তখন সাপোর্ট দরকার, তার থাকার জায়গা দরকার, তার খাবার দরকার, তার ট্রেনিংয়ের দরকার, কারণ মানসিক রোগটা একটা এমন যে এটা থেকে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ওই জন্য একটা প্রাইভেট প্র্যাকটিস করলে আমি হয়তো মানুষ সাইকিয়াট্রিস্ট পেশেন্টকে এতটা সাহায্য করতে পারতাম না, মানে স্যাটিসফাইড ভাবে, যেটা আমি এখানে পেরেছি। কারণ এখানে অনেক সাপোর্ট সিস্টেম ছিল, ওটা ছিল আমার যে প্রতিষ্ঠান, তার নাম ছিল কর্নারস্টোন মন্টগোমেরি। এটা এখন মন্টগোমেরি কাউন্টি যেখানে আমি কাজ করি, মেরিল্যান্ডে। মেরিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য বিগ অর্গানাইজেশন এবং এখানে আমার মনে হয় অলমোস্ট 1000-খানেক পেশেন্ট আছে। কিন্তু আমার নিজের পেশেন্ট হয়তো 100-200 হবে, কিন্তু এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যার জন্য একটা রুগী অনেকভাবে সাহায্য পেতে পারে এবং সোসাইটিতে খুব ভালো করে ইন্টিগ্রেট করার জন্য তাকে সাহায্য করা যেতে পারে। এটাই আমার স্যাটিসফ্যাকশন এখানে কাজ করার।
আচ্ছা, আপনি যেটা যে কথাগুলো বলছিলেন যে মেরিল্যান্ড রাজ্যে এই এই আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন এবং অন্যান্য আরও প্রতিষ্ঠান নিশ্চয়ই আছে যেখানে যে একজন রোগী সে যাতে সমাজে ভালোভাবে পরে মিশতে পারে বা সে যেন কাজ পায় তার একটা ব্যবস্থা করা হয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যেও কি সেই একই রকমের প্রতিষ্ঠান আছে?
হ্যাঁ, প্রতিষ্ঠান আছে, কিন্তু আমি দেখেছি আমাকে অনেক অন্যান্য স্টেট থেকে সবাই এসে, অ্যাটলিস্ট ওহায়ো, তারপরে ফ্লোরিডা, সব স্টেটের কথা তো বলতে পারবো না, কিন্তু 5-6 স্টেট বলতে পারি যে অনেকেই কম্পেয়ার করেছে যে মন্টগোমেরি কাউন্টির আমাদের এখানে একটু রিচ, আমাদের পাশে যে ভার্জিনিয়া আছে তার চেয়েও আমার মনে হয় এই স্টেটে মেন্টাল হেলথ পেশেন্টদের, হোমলেস পেশেন্টদের সাহায্য করার এটা মানে মনে হয় একটু রিচ স্টেট আমার মনে হয়, এর জন্য এদের অনেক অপরচুনিটি আছে। এবং আমি খুবই ভাগ্যবান ছিলাম যে এদের একটা সাথে আমি কাজ করতে পেরেছি।
আচ্ছা, মানসিক রোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সব জায়গাতেই, সমাজে এর একটা বড় ধরনের প্রভাব দেখছি আমরা এখন, এই বিষয়ে আপনার মূল্যায়ন?
হ্যাঁ, সমাজে এখন প্রথমেই বলতে হয় যে গান ভায়োলেন্স যেটা নিয়ে আমরা সবাই এত এত বিচলিত, এটা ঠিকই যে যারা মানসিক অসুস্থতায় অসুস্থতা থাকে তাদের কাছে তো বন্দুক তো স্বাভাবিক সাধারণ মানুষের কাছে বেকারণে থাকা দরকার না, যার যখন প্রয়োজন যুদ্ধক্ষেত্রে বন্দুকের দরকার, বন্দুকের আর অত বড় বড় বন্দুক তো আর ঘরে রাখা দরকার নাই। কিন্তু মানসিক রোগীর ক্ষেত্রে আমাদের আর একটু বেশি সতর্ক হওয়া দরকার, কারণ তার তো ওটা চালাবার হয়তো ক্ষমতা থাকতে না পারে। কিন্তু মানসিক রুগী আর সাধারণ রুগীর সঙ্গে যে প্রচন্ড পার্থক্য আমি সেটা বলবো না, কিন্তু মানসিক রুগীদের কাছে অবশ্যই সতর্কতাটা বেশি হওয়া দরকার এবং না পারতে বিক্রি করাটাই ভালো, কারণ ওদের আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার তো যে কোনো মেন্টাল ইলনেসের একটা বিশেষ একটা উপসর্গ বলতে পারি, যে হঠাৎ করে কখন কি করে ফেলে। এই জন্য হ্যাঁ, এদের কাছে আমার যদি কখনো ক্ষমতা থাকে যে এদেরকে তুমি রুগী তুমি বন্দুকের এরা কি বন্দুক রাখতে পারবে এমন যদি আমাকে বলা হয়, আমি বলবো যে না, এদেরকে রাখা উচিত না এদের, কারণ এবং মেন্টাল ইলনেস একটা এত ওয়াইড স্পেকট্রাম যে তুমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আইদার তুমি ওদেরকে দাও আর তুমি ওদেরকে দেবে না, তো তুমি আমার মনে না দাওটাই ভালো।
আচ্ছা, আপনি যুক্তরাষ্ট্রে মিশিগান রাজ্যে ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিষয়ে মাস্টার্স করেছেন। পুষ্টি ও খাদ্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব রাখে সে সম্পর্কে একটু বলবেন?
যখন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ইনস্টিটিউটে আমি মাস্টার্স করলাম তখন তো ঢাকা থেকে প্রথম এসেছিলাম এবং যেখানে অ্যাডমিশন পেলাম সেখানেই করলাম, কিন্তু পুষ্টির নতুন যা যা শিখলাম আলটিমেটলি আমার মনে হয় যে আমাদের কমন সেন্সটাই ইম্পর্টেন্ট। পুষ্টির সাথে এখন তো আমার মেন্টাল ইলনেসটা খুবই রিলেটেড এবং পুষ্টির সাথে মানসিক রোগ ছাড়াও অন্যান্য অসুখ যেগুলোকে সোম্যাটিক ইলনেস বলে সেগুলোও জড়িত। ওই জন্য নিউট্রিশন এবং ফুড সায়েন্স সম্বন্ধে জানা অত্যন্ত দরকার। আমি এখন নিজেকে সাইকিয়াট্রিস্ট হিসেবে যখন মনে করি, যখন কাজ করি, তখন আমার ওই পড়ার অনেক কিছু আমি কাজে লাগাতে পারি, আমার পেশেন্টদেরকে আমি অনেক কিছু বলতে পারি যেটা হয়তো আমি অতটা গভীরভাবে লেখাপড়া না করলে নিউট্রিশন ফুড সায়েন্সে হয়তো অতটা বলতে পারতাম না, কিন্তু আমার অনেক কনফিডেন্স বেশি মনে হয় যেহেতু আমি ওই সম্বন্ধে পড়ালেখা করেছি। আমাদের অনেক সময় মিথ থাকে যে এটা করলে এরকম হবে, খাদ্য পুষ্টির এটা এর মধ্যে বেশি আছে কম আছে, কিন্তু আমেরিকাতে এখন সব জায়গায় সব কিছু অনেকভাবে লেখা থাকে, ওই জন্য মানুষ নিজে পড়েও অনেক শিখে নিতে পারে তাই করে। এর জন্য হয়তো কলেজ যাওয়ার দরকার নাই, কিন্তু ওখানে আমার যেটা মেন শিখেছিলাম সেগুলো যেরকম কীভাবে ফুড স্টোরেজ করা যায়, কীভাবে যেরকম ফ্রিজে আমরা যখন রেফ্রিজারেটরে ফুড সংরক্ষণ করি আইডিয়াল ওয়ে অফ ফুড রেফ্রিজারেশন, আইডিয়াল ওয়ে অফ পিকলিং, এগুলো আমার খুব একটা পরে যেতে কাজে লাগেনি, কিন্তু বেসিক যে নিউট্রিশন কিভাবে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করছে, নিউট্রিশন কিভাবে মানে একটা ফিটাল ডেভেলপমেন্টে হেল্প করছে, এগুলা তো ডেফিনেটলি জানার ফলে আমার তো মনে হয় আমার কাজ করতে অনেক বেশি আনন্দ লাগে এবং আমি মনে হয় যে আমি আমার রোগীদেরকে অনেক ভালোভাবে বলতে পারি আমি যা জানি।
আচ্ছা, আপনি শিশুদের সাহায্যের জন্য একটি বেশ বড় প্রতিষ্ঠান ডিস্ট্রেস চিলড্রেন সংগঠনের সঙ্গেও জড়িত আছেন, ওই প্রতিষ্ঠান সম্পর্কে এবং আপনার সংশ্লিষ্টতা সম্পর্কে একটু বলবেন আমাদের?
হ্যাঁ, ডিস্ট্রেস চিলড্রেন এন্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল, এটা একটা বড় নন প্রফিট অর্গানাইজেশন এবং আমি ভাগ্যক্রমে এদের একটা, এটা অনেক বড়, অনেক রকম কাজ করছে এবং এদের মিশন হচ্ছে আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, বাচ্চাদের রাইট অ্যান্ড সাইট প্রিভেন্ট করা এবং বাংলাদেশের আন্ডার প্রিভিলেজ ফ্যামিলিদেরকে কিভাবে তাদের যে একটা পভার্টির সাইকেলে তারা পড়ে যায় সেই সাইকেল থেকে কিভাবে তাদেরকে বের করে আনা যায় এবং এর জন্য হেলথ, এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, এই তিনটা সেক্টরই মেইনলি এমফেসিস করা হয়। তো আমি যেখানে ইন্টারেস্টেড হয়েছিলাম যখন দেখলাম যে এর মিশন হচ্ছে বাচ্চাদের রাইট এবং বাচ্চাদের ভিশন মানে সাইট, এই দুটো হচ্ছে রক্ষা করতে হবে, এই এটাই হচ্ছে এদের মেইন মোটো। তো এদের অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি এদের একটা প্রোগ্রাম আছে, একটা অরফেন সাপোর্ট প্রোগ্রাম আছে, তো আমি সেই অরফেন সাপোর্ট প্রোগ্রামের সাথে জড়িত এবং এদের মোহাম্মদপুরে একটা বাড়ি আছে, সেই বাড়িতে 35-40 মতো অরফেন বাচ্চা, তারা একেবারে শিশুকাল থেকে এখানে আছে, এদের মধ্যে একজন দুজন নার্স হয়েছে, একজন দুজন মানে ওরা তো বড় হচ্ছে, তো এখন ইটস এ ভেরি সাকসেসফুল প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের সাথে এখান থেকে আরো অনেক বেশিভাবে জড়িত, তারা আমেরিকা থাকে, এরকম আরো আমার সহকর্মী আছে, তারা আমার অনেক বেশি কাজ করে, আমি অত কাজ করি আমি বলবো না, কিন্তু তারা অনেক বেশিভাবে জড়িত এবং ওই প্রোগ্রামে এখান থেকে বিদেশি বাচ্চারা যাচ্ছে, ওখানে এক্সটার্নশিপ করছে, ওখান থেকে এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো, এইটা করতে যে আসলে অনেক রকম অভিজ্ঞতা হলো, কারণ এই বাচ্চাগুলো তো একদম শিশু বয়স থেকে এসছে এবং এখন তাদের অনেকেরই গ্রাজুয়েশন হয়ে গেছে, বললাম দুটা মেয়ে নার্স হয়েছে, তারপরে তারা এখন তাদের আমাদের গোল হচ্ছে যে এই মেয়েগুলোকে তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এবং মানে বিয়েটা না চিন্তা করে হাউ ক্যান দে মানে সেলফ সাফিসিয়েন্ট, এটাই এদের গোল। তো এইটুকু নিয়ে আমার এদের সাথে আমাদের সাথে কাজ। তো আমি যখন পার্সোনালি ঢাকায় যাই চেষ্টা করি একটু ইনভলভ হতে, এখান থেকে মাঝে মাঝে আমাদের ফোনে টেলিকনফারেন্স হয় এবং এভাবে যেটুকু পারি, খুব যে কাজ করতে পারি বলবো না, কিন্তু আমার ইচ্ছা আছে আরো পরে যোগাযোগ আরো কাজ করার এদের সাথে।
আপনি যখন ঢাকায় যান তখন কি ওই সংগঠনটিতে যান, সেই বাড়িতে গিয়ে ছেলেমেয়েদের দেখেন?
যাই এবং চেষ্টা করি ওদের সাথে একবেলা খেতে, আরো সময় যখন হবে তখন আরো যাব। হ্যাঁ, চেষ্টা করি পরিবারের সবাইকে মানে এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছে, এটাকে তো প্রচার করতে হবে, কারণ এটা তো পুরো ডোনেশনের উপরে চলে, ওই জন্য পরিবারের যতটা পারি বন্ধু পরিবারের অন্য আরো যারা একটু মনে হয় অবস্থাপন্ন তাদেরকে বলার চেষ্টা করি একটু আমার সাথে আসো তোমরা, এবং চেষ্টা করি বাচ্চাদের সাথে একবেলা দুবেলা খেতে। এখন অতটা করতে পারছি না, কিন্তু মানে আমি গেছি দু একবার এবং বন্ধু বান্ধব আত্মীয়জন নিয়ে গেছি এবং এই বাচ্চাগুলো অদ্ভুত, গেলে অত্যন্ত ওদের সারাদিন ওরা কি করে, একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স মানে খুব মুভিং ওখানে গেলে।
আচ্ছা, আপনি সম্প্রতি একটি পুরস্কারে ভূষিত হন আপনার বিভিন্ন কাজের জন্য, সে সম্পর্কে একটু বলবেন?
হ্যাঁ, এখানে একটা সংগঠন আছে ভার্জিনিয়া শহরে, প্রিয় বাংলা, তার প্রধান হচ্ছে প্রিয়লাল কর্মকার। তো প্রিয়লাল কর্মকার এবং আরটিভি একটা যুক্ত প্রচেষ্টায় তারা একটা অ্যাওয়ার্ড আমাকে বলল, যেটা যার একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করেছে, যেখানে তারা 7 মহিলাকে মেরিল্যান্ড ভার্জিনিয়া এই সম্মানে ভূষিত করেছে, তাকে বলে আলোকিত নারী সম্মান। এবং যারা অ্যাওয়ার্ডটা পেল আমি দেখলাম যে তারা সবাই সমাজের বিভিন্ন পর্যায়ে কোনো একটা ভালো কাজ করছে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে আমাকে তারা এই সম্মান দিয়ে ভূষিত করেছিল। হ্যাঁ, এটা একটা আমার জন্য স্মরণীয় ঘটনা।
ডক্টর মারিয়াম পারভীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য এবং নারী কণ্ঠ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
৩০ বছর আগে ১৯৮৮ সালের ১৬ই মার্চ তারিখে আল আনফাল অভিযান শুরু হওয়ার ঠিক প্রাককালে তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের সরকার বর্তমান যুগের সবচেয়ে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, আর তা হচ্ছে কুর্দি ইরাকি শহর হালাবজায় হাজার হাজার সাধারণ নাগরিকদের বিষাক্ত গ্যাস প্রয়োগে হত্যা করা। উত্তরাঞ্চলীয় ইরাকে কুর্দি সম্প্রদায় এবং অন্যান্য জাতিগোষ্ঠী গ্রুপের বিরুদ্ধে গণহত্যার অংশ হিসেবে সরকারি বাহিনী হালাবজা শহরের উপর দুদিন ধরে রকেট এবং নেপাম বোমার হামলা শুরু করে। নেপাম এক ধরনের দাহ্য জেল যা চামড়ায় আটকালে চামড়া অস্বাভাবিকভাবে পুড়ে যায়। দ্বিতীয় দিন সরকারি বাহিনী হঠাৎ করেই হামলার নীতি পরিবর্তন করে। এবারে তারা সেরিন, ট্যাবুন এবং ভিএক্স সম্বলিত ক্যানিস্টার ভর্তি রাসায়নিক অস্ত্র বিমানের সাহায্যে শহরে সাধারণ নাগরিকদের উপর ফেলতে শুরু করে। সেদিন কয়েক মিনিটের মধ্যেই ৩৫০০ থেকে ৫০০০ সাধারণ নাগরিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। আনুমানিক ৭ থেকে ১০ হাজার লোক আহত, পঙ্গু বা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যজনিত সমস্যার শিকার হন। সাদ্দাম হুসেনের বাহিনী ১৯৮৮ সালের ১৬ই মার্চের আগে কেমিক্যাল গ্যাস প্রয়োগ করেছে এমন প্রমাণ থাকলেও হালাবজা হামলাই সাদ্দাম বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রথম দলিলকৃত হামলা। তবে এটি কিন্তু শেষ রাসায়নিক হামলা নয়। ১৯৭৮ সালের শুরুতে সাদ্দাম হুসেন ২৪টি কুর্দি গ্রামের উপর রাসায়নিক হামলার নির্দেশ দিয়েছিলেন। এই বর্বর হামলায় ভূমিকা রাখবার জন্য সাদ্দামের চাচাতো ভাই এবং মিশন কমান্ডার আল হাসান আল মজিদ কেমিক্যাল আলী নামে বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠেন। আল আনফাল অভিযানের মাধ্যমে ইরাকি নেতারা তাদের নিজস্ব জনগণের বিরুদ্ধে কতগুলো বর্বরোচিত অপরাধ সংঘটিত করেছে। হালাবজার জনগণকে গ্যাস প্রয়োগে হত্যা নিজস্ব জনগণের উপর সাদ্দাম হুসেনের অন্যতম এক নিষ্ঠুরতা বলে বিবেচিত হবে। এই হামলায় অংশগ্রহণ এবং অন্যান্য অপরাধের দায়ে কেমিক্যাল আলীকে ফাঁসির সাহায্যে মৃত্যুদণ্ড দেয়া হয়। দি ইরাকি স্পেশাল ট্রাইব্যুনাল সাদ্দাম হুসেনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়, কারণ এর আগেই অন্যান্য অপরাধের দায়ে তাঁর মৃত্যু কার্যকর হয়েছিল। যে কোনো সরকার প্রধানের দায়িত্ব থাকে তার দেশের প্রতি, তার জনগণের সর্বোচ্চ স্বার্থের প্রতি নজর দেয়া। চূড়ান্তভাবে খুব কম সংখ্যক স্বৈরাচারের মৃত্যু হয় শান্তিতে, অথবা সসম্মানে তারা সাপের মোচন ঘটাতে পারে। আল আনফাল হামলায় যারা সংশ্লিষ্ট ছিল এবং যারা হাজার হাজার হালাবজার জনগণকে হত্যা করেছে, তাদের ভাগ্যদশা অন্যান্য যারা হত্যাপিপাসু পথ অনুসরণ করবে তাদের কাছে এক হুঁশিয়ারি সংকেত হয়ে থাকবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত ১১:২০ এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে ভিওএস ৬০, ৬০ সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে ভিওএ বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্যে, আমাদের নিয়মিত সংবাদ শোনার জন্য। মাঝে মধ্যে ইন্টারনেটের সংযোগ দুর্বল হয়ে পড়ে, সেই কারণে আপনাদের ভিওএর সংবাদ শুনতে কিছুটা সমস্যা হয় এবং সেজন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি যেন আপনারা নির্বিঘ্নে আমাদের সংবাদ শুনতে পারেন। আজ যেরকম আমি কিছু নাম পড়ছি যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, যেমন সিদ্ধার্থ ভট্টাচার্য, আমি থমাস মলারকে দেখছি, জামিল আহমেদকে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে আছেন শঙ্কর হালদার, আছেন অখিল সূত্রধর, আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে, আহমেদ মুনির আছেন, মান্নান আব্দুল আছেন, মেহেদি হাসান আর্জেন্টিনা থেকে আছেন। আপনাকে অনেক ধন্যবাদ আর্জেন্টিনা থেকে আমাদের সংবাদ শোনার জন্য। এছাড়াও আছেন তাপস প্রামাণিক, আছেন রুবাইয়াত হাসান জুয়েল, আছেন দেলওয়ার হোসেন সাগর দিঘি থেকে, এবং আরও অনেকেই আছেন। আপনাদেরকে আরও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। শ্রোতা বন্ধু, এবার সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন 27 এপ্রিল এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুপক্ষের মধ্যকার সন্ধিগ্রাম পারমুনজমে উভয় কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে আজ এক বৈঠকে এই তারিখ ঠিক করা হয়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতারা এ পর্যন্ত মাত্র দুবার মিলিত হয়েছেন, প্রথমে 2000 সালে এবং পরে 2007 সালে। কিম জং উনের আকস্মিক চীন সফরের মাত্র দিন কয়েক পরেই এই আন্তঃকোরীয় শীর্ষ বৈঠকের তারিখ ঠিক করা হয়। চীন বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনায় কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে কিম তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। ওদিকে ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নেট এক টুইট বার্তায় বলেন যে সর্বাধিক চাপ প্রয়োগের অভিযানে কিম জং উনকে বাধ্য করেছে একাকী থাকার কৌশল থেকে বেরিয়ে আসতে। নোবেল পুরস্কার প্রাপ্ত মালালা ইউসুফজাই আজ তার নিজের দেশ পাকিস্তানে ফিরে গেছেন। প্রায় 6 বছর আগে সে দেশেই নারী শিক্ষার পক্ষে কথা বলার কারণে কথিত ইসলামপন্থী জঙ্গিরা তার নিজের জেলা সোয়াতে তাকে গুলি করে। বর্তমানে 20 বছর বয়সী শিক্ষার বিষয়ে এই আন্তর্জাতিক সক্রিয়বাদী ইসলামাবাদে অবতরণের কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রী শহীদ খাগানের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর দপ্তরে বিশেষভাবে আয়োজিত অনুষ্ঠানে মালালা বলেন তিনি এখনও এটা বিশ্বাস করতে পারছেন না যে এটা সত্যি সত্যি ঘটছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, পদস্থ কর্মকর্তা, বিধায়ক, সুশীল সমাজের সদস্য এবং তরুণ শিক্ষার্থীরা। স্মরণ করা যেতে পারে যে 2012 সালের অক্টোবর মাসে মালালা স্কুল বাসে বাড়ি ফেরার পথে মুখোশধারী লোকেরা তার মাথায় গুলি করে। ওই কিশোরীকে পাকিস্তানের সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অস্ত্রোপচারের জন্য ব্রিটেনে পাঠানো হয়। নিষিদ্ধ পাকিস্তানি তালিবান এই হামলার পরিকল্পনার দায় স্বীকার করেছে এবং তার উপর আবারও হামলা চালানোর সংকল্প ব্যক্ত করেছে। পাকিস্তান আজ জানিয়েছে তারা আজ আফগানিস্তানকে এমন নথিপত্র দিয়েছে যাতে এরকম প্রমাণ রয়েছে যে পলাতক জঙ্গিরা ওই প্রতিবেশী রাষ্ট্রটিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং অসামরিক লোকজনের উপর আক্রমণ চালানোর জন্য ব্যবহার করছে। আফগানিস্তানে কিভাবে শান্তি ও স্থিতিশীলতা আনা যায় সে সম্পর্কে একজন পদস্থ আমেরিকান কূটনীতিক অ্যালিস ওয়েলস কয়েকদিন ধরে আলাপ আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার পর পাকিস্তান এই পদক্ষেপ নিল। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ আগামী এপ্রিল মাসে মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্রান্সে তৈরি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কে উৎক্ষেপণের জন্য বৃহস্পতিবার কার্গো বিমানযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হবে, যা শুক্রবারের গন্তব্যে পৌঁছাবে। তারা জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্স কে। কৃত্রিম উপগ্রহটি স্পেস এক্স এর কাছে হস্তান্তরের পর 3-4 দিনের মধ্যে সংস্থাটি উৎক্ষেপণের তারিখ জানিয়ে দেবে। কর্মকর্তারা জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এ 40টি ট্রান্সপন্ডার থাকবে, যার মধ্যে 20টি ট্রান্সপন্ডার বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে এবং বাকি 20টি বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। এই কৃত্রিম উপগ্রহটি টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিস্যাট এবং বেতার সহ 40 ধরনের সেবা দেবে। কৃত্রিম উপগ্রহটি 15 বছর মেয়াদের মিশনে পাঠানো হচ্ছে বলে কর্মকর্তারা জানান। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইউলিয়া স্কার্পলকে বিষ প্রয়োগের ব্যাপারে রাশিয়ার আইন প্রয়োগকারী কমিটি ব্রিটেনকে আইনি সহযোগিতা প্রদানের অনুরোধ করেছে।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকাস। সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.